ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে রেডিও তেহরান 1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন সেই প্রত্যাশা জানিয়ে স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। থাইরয়েড স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদের অনুরোধে তিনটি পর্ব এর আগে প্রচারিত হয়েছে। আজ চতুর্থ ও শেষ পর্বের আলোচনা হবে। এ বিষয়ে যথারীতি আজও কথা বলবেন তেহরানে গবেষণারত বাংলাদেশের চিকিৎসক, পুষ্টিবিদ ও ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট, তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসে পিএইচডি গবেষক ডাক্তার হেদায়তুল্লাহ সাজু। জনাব ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, থাইরয়েড নিয়ে গত তিনটি পর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি। আমাদের শ্রোতা বন্ধুরা ওইসব আলোচনায় খুবই উপকৃত হয়েছেন, চিঠি লিখে প্রশংসা করেছেন। তো থাইরয়েড নিয়ে আলোচনার আজ শেষ পর্বের শুরুতে আপনার কাছে জানতে চাইব, দেখা যায় অনেকে থাইরয়েড সমস্যায় ভুগছেন অথচ চিকিৎসকের কাছে যান না। শুধু থাইরয়েড কেন বলছি, সাধারণ মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তের মানুষেরা অনেক রোগেই ডাক্তারের কাছে যান না। আর এই না যাওয়ার পেছনে অর্থনৈতিক সংকট এবং ভীতিসহ নানা রকমের সংকট আছে। যদি কেউ ডাক্তারের কাছে না গিয়ে পরীক্ষা করতে চায়, অর্থাৎ ঘরে বসে কি থাইরয়েড হয়েছে এটা জানা কিংবা বোঝা সম্ভব?
সুন্দর একটা বিষয় জানতে চেয়েছেন, আমি চেষ্টা করব এই ব্যাপারে কিছু বলার জন্য। তবে আমি প্রথম তিনটা বিষয়, নাম্বার ওয়ান হচ্ছে লক্ষণগুলো খেয়াল করতে হবে যে কি কি লক্ষণ হলে থাইরয়েডের সমস্যা দেখা যায়, আর নাম্বার টু আয়না নিয়ে সামনে আপনি এক গ্লাস পানি খেয়ে বুঝতে পারবেন, আর তৃতীয়ত আপনার তাপমাত্রা কম বেশি মাধ্যমে ঘরে বসে নির্ণয় করতে পারবেন যে আপনার থাইরয়েডের কোন সমস্যা আছে কিনা। রোগটা ঘরে থেকেই যেহেতু বুঝতে পারলেন, তখন আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
জি ডাক্তার সাজু, আপনি সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দিলেন। তো থাইরয়েড নিয়ে একটা পরিসংখ্যানগত বিষয় এবারে জানতে চাইছি, বাংলাদেশ, ভারত কিংবা ওই অঞ্চলে কি পরিমাণ মানুষ থাইরয়েডে ভুগছেন সে বিষয়ে কি কোনো তথ্য আপনার জানা আছে? থাকলে সে সম্পর্কে আপনি কিছু বলুন।
আসলে গবেষণা তো ব্যাপক দেশে বিদেশে হচ্ছে, তবে লেটেস্ট গবেষণাটা আমার দেখা সুযোগ হয় নাই বা সময় হয় নাই। তবে আমি কিছু ডাটা আপনাকে দিতে পারি, যেমন 2006 সালের দিকে বাংলাদেশে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা পাওয়া যায়, বাংলাদেশে প্রায় সকল জনসংখ্যার 15% এই থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন, প্রায় 2,40,00,000 বেশি লোক। তাছাড়া প্রায় 39% এর অধিক আয়োডিন জনিত সমস্যায় ভুগছে বাংলাদেশের মানুষ, এবং 10.5% আইডিজি বা আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টারে রোগে ভুগছে। এর মধ্যে আবার আরেকটা ডাটা আছে যে প্রায় 26% শিশু, যারা স্কুল গোয়িং শিশু, তাদের মধ্যে এই যে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার দেখা যায়। আরেকটা বিষয় জানলে আপনি আশ্চর্য হবেন যে প্রায় 0.5% অর্থাৎ প্রতি 2,300 নবজাতক শিশুর মধ্যে একজন শিশু বিকলাঙ্গ হয়ে এই পৃথিবীর মুখ দেখছে। যেমন এটা প্রায় 40-50 লক্ষেরও বেশি শিশু বাংলাদেশে থাইরয়েড সমস্যাজনিত, হরমোন সমস্যাজনিত বিকলাঙ্গ হয়ে এই পৃথিবীর মুখ দেখছে। আর তাছাড়া সারা বিশ্বে প্রায় 30 কোটির বেশি মানুষ এ রোগে আক্রান্ত, এর মধ্যে নারীর সংখ্যাই বেশি। আর একটা কথা বলতে পারি যে যত ক্যান্সার রোগ জানেন, এই থাইরয়েড হরমোন জনিত ক্যান্সার রোগের রোগীর পার্সেন্টেজ হচ্ছে 2% এবং এর কারণে মৃত্যু হচ্ছে। তবে যদি প্রাথমিকভাবে জানা যায় এই থাইরয়েড হরমোন জনিত যে ক্যান্সার রোগীদের ট্রিটমেন্ট করে সুস্থ করা সম্ভব।
শ্রোতা বন্ধুরা, থাইরয়েড নিয়ে আলোচনার চতুর্থ ও শেষ পর্ব শুনছেন, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
বিরতির পর আবারও স্বাগত। ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু, আপনাকে থাইরয়েড সমস্যায় ভুগছেন, সে নারী হোক, পুরুষ হোক কিংবা শিশু, যেই হোক না কেন, আপনি সেখানে পুষ্টিবিদের কথাটাও বললেন, আর পুষ্টির কথা এলে সেখানে খাবার দাবারের বিষয়টি চলে আসে। তো থাইরয়েড সমস্যায় যারা ভুগছেন তাদের খাবার দাবারের কোনো নিয়মকানুন আছে কিনা, বা কোন খাবার খাওয়া যাবে, কোন খাবার খাওয়া যাবে না, এরকম কোন তালিকা কি আছে?
জি অবশ্যই, আপনি আরো একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করেছেন, খাবার দাবারের কোন তালিকা। আসলে এই থাইরয়েড হরমোন জনিত সমস্যার রোগী ভিতরে আসলে ডায়েট প্ল্যানটা ভিন্ন ভিন্ন হয়, তবে আমি কিছু খাদ্যের ব্যাপারে বলতে পারি যেগুলো আসলে খাওয়া যাবে না এবং যেগুলো খাওয়া উচিত, সে ব্যাপারে বলতে গেলে আমি বলতে পারি, প্রথম বলি কোন কোন খাবার গুলো খাওয়া উচিত না। এক নাম্বার, যে কোনো রোগের জন্য সয়াবিন তেলটা একদম অ্যাভয়েড করা উচিত। মনে করি যে সয়াবিন তেল যতটা সম্ভব পরিহার করা উচিত এবং অলিভ অয়েল বা সরিষার তেল, বিশেষ করে নারিকেলের তেল খাওয়ার অভ্যাস করতে পারলে এটা কিন্তু অনেক ভালো। তাছাড়া ক্যাবেজ জাতীয় সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, ব্রোকলি এবং ছোলা, মূলা, এগুলো অবশ্যই পরিহার করতে হবে এবং স্মোকিং করা যাবে না, টোবাকো বা অ্যালকোহল এগুলো অবশ্যই পরিহার করতে হবে। তাছাড়া সাইকিয়াট্রিক ড্রাগ অর্থাৎ এই মানসিক সমস্যা জনিত কিছু ড্রাগ আছে যেগুলো খেলেও এই আয়োডিনের সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রেও অবশ্যই পরীক্ষা করতে হবে ওষুধ খাবার পাশাপাশি এবং নিয়ন্ত্রণে আনতে হবে। আর যেই যেই খাবারগুলোতে আয়োডিন সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, রেড মিট, কড লিভার অয়েল, সামুদ্রিক মাছ বা ফোর্টিফাইড করে যেমন লবণের ভিতরে আয়োডিন সমৃদ্ধ লবণ, রুটি ইত্যাদি খাওয়া যেতে পারে। আর একটি ভালো সবজি যেটা আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবল, টমেটো। টমেটোর খোসাতেই কিন্তু আয়োডিনের পরিমাণটা বেশি, খোসা সহ টমেটোটা খাওয়ার অভ্যাস করতে হবে। টমেটো খুবই উপকারী, পানি খেতে হবে। আর যে কোনো ধরনের কোরআনেও আছে সামুদ্রিক অর্থাৎ পানির নিচের সব ধরনের খাবার মানুষের জন্য হালাল, তো সামুদ্রিক খাবার, সামুদ্রিক শৈবাল বা সিউইড, সামুদ্রিক মাছ, সব ধরনের সামুদ্রিক খাদ্য যদি খাওয়া যায় তাহলে হরমোন জনিত সমস্যা বা থাইরয়েড জনিত সমস্যা থেকে দূরে থাকা যাবে।
ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু, থাইরয়েড নিয়ে 4 পর্বে আপনি চমৎকার আলোচনা করেছেন। তো সব শেষে আপনার কাছে জানতে চাইব, থাইরয়েড হরমোন সম্পর্কে বিশেষ কিছু বলবেন কি রেডিও তেহরানের শ্রোতাদের উদ্দেশ্যে?
জি, আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। জন্মের পরপরই শিশুর পরীক্ষা করা উচিত, শিশু যখন বাড়ন্ত অবস্থা থাকবে তখনও পরীক্ষা করা উচিত, প্রেগনেন্ট মহিলাদের অবশ্যই পরীক্ষা করা উচিত, 60 ইয়ার্স ওল্ড মানে 60 বছরের বেশি মানুষেরও পরীক্ষা করা উচিত। আমি বলবো যে সয়াবিন তেল পরিহার করা উচিত, নারিকেল, অলিভ অয়েল এগুলো এবং সরিষার তেল এগুলো খাওয়ার অভ্যাস করা যেতে পারে। লক্ষণগুলো পরিলক্ষিত হলে অবশ্যই একজন থাইরয়েড বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্ট এবং একজন পুষ্টিবিদ এর শরণাপন্ন হওয়া উচিত, এবং সর্বোপরি সচেতন ভাবে আমাদের যদি জীবনযাপন করি, যেমন একটু সূর্য আলোক যদি শরীরে লাগাই, ভিটামিন ডি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আশা করি আমরা সুস্থ থাকব। অবশ্যই আমরা আমাদের এই সমস্যাগুলো খুব সচেতন ভাবে লক্ষ্য করবো, কারণ থাইরয়েড হরমোন হচ্ছে যে একদম সর্বোচ্চ মানের হরমোন, বডির সমস্ত হরমোনের মধ্যে এই হচ্ছে নেতা, এই নেতাকে ঠিক রাখতে হবে।
তো অশেষ ধন্যবাদ ডাক্তার হেদায়তুল্লাহ সাজু আপনাকে থাইরয়েড নিয়ে চার পর্বের আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, থাইরয়েড নিয়ে আলোচনা নিশ্চয়ই আপনাদের উপকারে এসেছে, চারটি পর্বের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে বলে রাখছি, থাইরয়েড গ্রন্থি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোটা শরীরকে নিয়ন্ত্রণ করে এই গ্রন্থি, ফলে থাইরয়েডকে কেউ হেলাফেলা করবেন না। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, করোনার বিষয়ে সতর্ক থাকবেন, পরিমিত পুষ্টিকর খাবার ফলমূল খাবেন এবং বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন, একই সাথে ব্যায়াম করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা। প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা বলেছি, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর প্রতি আসক্তির কারণে অনেকেই পরিবারের সময় দেওয়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সময় কাটানোকে বেশি আকর্ষণীয় মনে করে। এসব কারণে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এমনকি সাংসারিক যে ঝামেলা সহজেই মিটে যেতে পারত, ইন্টারনেটের প্রতি আসক্তির কারণে তা আরও জটিল হয়ে পড়ে। আজও আমরা পরিবারের উপর ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
সাধারণত প্রতিটি জিনিসের ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে। শুরুতে ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্যও খারাপ ছিল না, কিন্তু এখন অতিরিক্ত ব্যবহারের কারণে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি, আমরা কখনোই ইন্টারনেট ব্যবহারের বিপক্ষে নই, তবে ব্যবহারের একটা সীমা পরিসীমা থাকতে হবে, সেটা মেনে চলতে হবে, সঠিক উপায়ে ব্যবহার করতে হবে, নির্দিষ্ট সময় থাকবে যাতে পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত সময়ে ইন্টারনেট ভাগ বসাতে না পারে। আমাদেরকে মনে রাখতে হবে, পরিবার হচ্ছে একটি সমাজের মূল ভিত্তি। প্রতিটি পরিবারের ভূমিকা ও তৎপরতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোটা সমাজকেই প্রভাবিত করে, ফলে সমাজকে টিকিয়ে রাখতে হলে পারিবারিক কাঠামো টিকিয়ে রাখতে হবে। সুস্থ সমাজ গড়তে হলে সুস্থ পরিবার গঠন করতে হবে। কিন্তু বর্তমানে সমাজবিজ্ঞানীরা ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎকে সুস্থ পরিবার গঠনের পথে অন্যতম প্রধান বাধা হিসেবে মনে করছেন।
তারা বলছেন, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া একটি পরিবারের সদস্যদের নিজেদের মধ্যে এবং বাইরের জগতের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলে। পরিবার ও সমাজে বিদ্যমান সম্পর্কের ধরনকেই পুরোপুরি পাল্টে দিচ্ছে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ। সমাজবিজ্ঞানীরা বারবারই বলছেন, সমাজকে টিকিয়ে রাখতে হলে সমাজে বিদ্যমান সুস্থ সংস্কৃতিকে রক্ষা করতে এবং এ বিষয়ে সঠিক পরিকল্পনা থাকতে হবে, কারণ ইন্টারনেটের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতার পরিণামে পরিবার ও সমাজে সাংস্কৃতিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মধ্যে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করার মন মানসিকতা দুর্বল হয়ে যাচ্ছে। কারণ হল, ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের মাধ্যমে সহজেই বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অল্প বয়সীরা, কারণ পরিবার ও সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে উপলব্ধি করার আগেই তারা ইন্টারনেটের কারণে এমন এক নিয়ন্ত্রণহীন জগতে প্রবেশ করছে যেখানে ভালো মন্দের মধ্যে কোনো ধরনের সীমারেখা টানা হয়নি। ভার্চুয়াল জগৎ বা ইন্টারনেটে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বেশি থাকায় তা মুসলিম সংস্কৃতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায় শিশুরা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। অনেক সময় শিশুরা মোবাইলের বাটন চাপতে চাপতে নিজের অজান্তেই ইন্টারনেটে সংযুক্ত হয়ে পড়ছে এবং শিশুদের জন্য অনুপযোগী ছবি তথা দৃশ্য সামনে ভেসে উঠছে। তারা এমন সব অশালীন দৃশ্য দেখছে যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত না হলে পূর্ণ বয়স্ক হওয়ার আগে তাদের কল্পনাতেও আসতো না। এক্ষেত্রে পরিবারের বড়দের অনেক দায়িত্ব রয়েছে। শিশু কিশোররা ইন্টারনেট ব্যবহার করলেও তাতে বড়দের নিয়ন্ত্রণ থাকতে হবে। প্রয়োজনে ফিল্টারিং এর ব্যবস্থা করতে হবে যাতে শিশু কিশোরদের অনুপযোগী কোনো ছবি, দৃশ্য ও লেখা তাদের সামনে প্রদর্শিত না হয়। শুধু তাই নয়, বাংলাদেশের মতো অনেক দেশের শিশুদেরকে ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদে আকৃষ্ট করা হচ্ছে। শান্তির ধর্ম ইসলামকে অপব্যাখ্যার মাধ্যমে শিশু কিশোরদেরকে সহিংসতার দিকে টানা হচ্ছে। এর মাধ্যমে একটি শিশুর স্বাভাবিক বেড়ে চলাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। জীবন ও সমাজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জনের আগেই বিপথে নিয়ে যাওয়া হচ্ছে।
ইন্টারনেট বা ভার্চুয়াল জগতে সবসময় সক্রিয় থাকায় অনেকেই রাত জেগে এর পেছনে সময় ব্যয় করছে। এর ফলে বিশ্রাম ও ঘুমের জন্য নির্ধারিত সময় অপচয় হচ্ছে। এর প্রভাব পড়ছে শরীর, মন ও পরিবারের উপর। শুধু তাই নয়, স্থান ও কালের সীমাবদ্ধতা না থাকায় অনেকে বাসায় বসে অফিসের কাজ করছে, ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। অনেকে অফিসের পাশাপাশি বাসাতে গিয়েই অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকছে। এর অনেক ভালো দিক থাকলেও চূড়ান্তভাবে পরিবারের জন্য নির্ধারিত সময় কমে যাচ্ছে। পরিবারের সদস্যরা এভাবেই নিজেদের মধ্যে ভাব বিনিময় ও কথোপকথনের সুযোগ হাতছাড়া করছে। পরিবারের অভিভাবক যখন পরিবারকে যথেষ্ট সময় না দিয়ে অন্যভাবে সময় কাটান, তখন পরিবারের অন্য সদস্যদের জন্য তা অত্যন্ত কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে।
অনেক ক্ষেত্রেই হতাশা থেকে ক্ষোভ জন্ম নেয় এবং পরিবারের অভিভাবকের প্রতি আকর্ষণ ও আনুগত্য কমে যায়। আর এ ধরনের প্রবণতা একবার শুরু হলে তা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং কখনো কখনো পরিবার ভেঙে যায়। পরিবার হল মানসিক প্রশান্তি অর্জনের সবচেয়ে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ক্ষেত্র। মানসিক প্রশান্তির এই ক্ষেত্রটিকে কোনোভাবেই নষ্ট করা ঠিক নয়। এ কারণে আমাদের সবাইকে পরিবার রক্ষায় সোচ্চার হতে হবে, পরিবারকে সময় দিতে হবে, একসঙ্গে বসে কথা বলতে হবে, সুখ শান্তি ও দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে হবে। অকারণে ভার্চুয়াল জগৎ নিয়ে ব্যস্ত না থেকে
তো শ্রোতাবন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত আসরে আমরা দৈত্য ন্যাড়া আর রাজকন্যার একটি গল্প শুনিয়েছিলাম। প্রাচীন ওই লোকগল্পগুলোতে জাদুর ব্যবহার এবং অতি প্রাকৃতিক চরিত্রের প্রয়োগ আমরা লক্ষ্য করেছি। পুরনো গল্পগুলোর একটি বৈশিষ্ট্য হল কাহিনী যেন আর শেষ হবার নয়। গল্প শেষ হলেও মনে হয় যেন আরও রয়ে গেছে। আরও একটি বৈশিষ্ট্য হল গল্পে পশু পাখি চরিত্র হয়ে আসে এবং এরা বুদ্ধিসম্পন্ন। আজকের আসরে আমরা তেমনই একটি গল্প শোনাব, আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, যথারীতি এই প্রত্যাশা রইল।
অনেক অনেক দিন আগের কথা, এক লোকের একটা জাঁতা কল ছিল। সবাই তাদের গম নিয়ে এসে জাঁতা কল চালককে দিত, আর জাঁতা কলের মালিক গমগুলো জাঁতায় পিষে আটা তৈরি করে দিত। তার পারিশ্রমিক ওই আটা থেকেই সে নিত। জাঁতাকল চালক ঘরের এক কোণে তার পারিশ্রমিকের আটাগুলো জমাত। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সকালবেলা যখনই সে জাঁতাকলের কাছে আসত, দেখত আটার নামগন্ধও নেই। কলচালক মনে মনে বলত, কি ব্যাপার, ঘরের দরজা তো বন্ধই আছে, এই তাহলে আটা গেল কোথায়? আর তো কোনো পত্র নেই এখানে, এই তাহলে আমার আটাগুলো ন্যায়টা কে আসলে?
জাতাচালক সিদ্ধান্ত নেয় কলঘরে রাতের বেলা থাকবে এবং ঘটনার রহস্য আবিষ্কার করবে। যেই কথা সেই কাজ। রাতে সে থেকে গেল এবং দেখল যেদিক দিয়ে পানি আসে সেদিক দিয়ে একটা শেয়াল সোজা এসে আটার স্তূপে গিয়ে আটা খেতে শুরু করে দিল। একেবারে পেট ভরে খেল। খেয়ে যেটুকু আটা বাকি ছিল সেটুকু গুটিয়ে নিয়ে চলে গেল। জাতাচালক মনে মনে বলল, আটা চোরের খোঁজ তাহলে পাওয়া গেল। কথায় বলে না, চোরের দশ দিন তো গৃহস্থের একদিন। তাই ঘটল, পরের দিন শেয়ালকে ধরে ফেলল সে। শেয়াল তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। জাতাচালক বলল, কি পেয়েছিস বেটা দুষ্ট শেয়াল, তোর চামড়া তুলে বাজারে বিক্রি করে আমার আটার ক্ষতিপূরণ করব।
শেয়াল চিৎকার করতে করতেই বলল, হে আমার কথাটা একটু শোনো, হ্যাঁ ধরে নিলাম তুমি তাই করবে, আমার চামড়া বিক্রি করবে, কিন্তু তাতে কয় টাকাই বা তোমার বলো, বরং তুমি আমাকে ছেড়ে দাও। হ্যাঁ দেখো, আমি তোমার জন্য কি করি, অন্তত আমার চামড়ার চেয়ে ভালো কিছু তো অবশ্যই পাবে তুমি। হ্যাঁ হ্যাঁ, যদি না পাও তখন আমার চামড়া তুলে বিক্রি করো। শেয়ালের কথা বিশ্বাস করে জাঁতা চালক ছেড়ে দিল তাকে। শেয়াল চলে গেল। কয়েকদিন পর সে ছেঁড়া খোড়া কাপড়ের টুকরো, জুতার ফিতা, এই লাগামের টুকরো ইত্যাদি জাতীয় আরও যা যা ছিল সব এনে জমা করল জাঁতা ঘরের এক কোণে। জাঁতা চালক এসব দেখে শেয়ালকে বলল, এ কি সব ছাইপাস এনে জমাচ্ছ? শেয়াল বলল, তুমি চুপ করো।
এর বহুদিন পর ওই শহরে বাইরে থেকে এক ব্যবসায়ী এলো। শেয়াল তখন জাঁতা চালককে বলল, তুমি এই চার বস্তা আটা নিয়ে ব্যবসায়ীকে দিয়ে বলো, এগুলো আমাদের এক শেয়াল মশাই তোমার জন্য পাঠিয়েছে, আর বলেছে শাল, গাউন, হ্যাট এবং মখমলের কিছু রাজকীয় পোশাক তার জন্য আনতে। গো গো করতে করতে জাঁতা চালক শেষ পর্যন্ত তাই করল। ব্যবসায়ী আটার বস্তাগুলো নিয়ে গেল আর কয়েকদিন পরেই শেয়ালের জন্য জিনিসগুলো নিয়ে এলো। শেয়াল সেগুলো পরে রওনা দিল রাজপ্রাসাদের দিকে।
শেয়াল প্রাসাদের দরজায় গিয়ে একটা বিশেষ চেইন বাজালো। এই বিশেষ শব্দটি রাজকন্যার বিয়ের প্রস্তাবের জন্য বাজানো হয়। তো যাই হোক, প্রাসাদ রক্ষীরা বাদশাকে গিয়ে বলল, একটা শেয়াল এসেছে রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। রাজা বলল, নিয়ে আসো তাকে। শেয়াল এল। রাজা জিজ্ঞেস করল, তুই আসলে কি চাস? শেয়াল বলল, আমার মালিক তোমার কন্যার প্রেমে পড়েছে, সে আমাকে পাঠিয়েছে বিয়ের প্রস্তাব দিয়ে। রাজা বলল, ঠিক আছে, কিন্তু আমি তো তোমার আরবাবকে দেখি নাই। শেয়াল বলল, আচ্ছা হুজুর, আমি তাহলে নিয়ে আসি। এই বলে শেয়াল চলে গেল। শেয়াল তার মনিবের নাম ঠিক করল তুজালি বেগ। যাতা চালকের কাছে এসে ডাকতে শুরু করল, তুজালি বেগ, তুজালি বেগ, এই তুজালি বেগ, চলো এই টুকরো কাপড় চোপড়গুলো নিয়ে চলো, আমরা বাদশার দরবারে যাব।
যাতা চালক বলল, কাকে তুজালি বেগ ডাকছ তুমি? আমি কোথায় আর রাজপ্রাসাদ কোথায়? তোমার মাথা কি ঠিক আছে? শেয়াল বলল, কথা না বলে তাড়াতাড়ি চলো, যা বলছি তাই করো। যাতা চালক এবার তুজালি বেগ হয়ে সত্যি সত্যি ছেঁড়া খোড়া কাপড়ের টুকরোগুলো নিয়ে প্রাসাদের দিকে চলল। পথে পড়ল বিরাট একটা নদী। শেয়াল কাপড়ের টুকরোগুলো সহ তুজালি বেগকেও নদীতে ফেলে দিল। যাতা চালক চিৎকার করতে করতে বলল, আমাকে বাঁচা, তুই তো তোর ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিস শেষ পর্যন্ত, এবার আমাকে বাঁচা। শেয়াল তুজালি বেগকে পানি থেকে উঠিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল প্রাসাদে। রাজা জিজ্ঞেস করল, কি হয়েছে?
শেয়াল বলল, কি আর হবে, 40টা কাফেলা তোমার জন্য তোফা নিয়ে আসছিল, একটা গাধার পা কেঁপে উঠল আর নদীতে পড়ে গেল, ওর পেছনে বাকি গাধারাও পড়ে গেল নদীতে। আমার মনিব ঘোড়ায় চড়ে আসছিল, সে পর্যন্ত নদীতে পড়ে ভিজে গেল। অনেক কষ্টে তাকে পানি থেকে উঠালাম ঠিকই, কিন্তু উপহার সামগ্রীগুলো সব নদীতে পড়ে গেল বাদশাহ হুজুর। রাজা বলল, আমি বাদশাহ, চিন্তা করো না, আমার একটা পোশাক নিয়ে তোমার মনিবকে দাও, সেগুলো পরেই সে আসুক। এই ফাঁকে বাদশাহ লোক পাঠালো প্রকৃত ঘটনা জানার জন্যে। তারা নদীতে কাপড়ের টুকরোগুলো দেখে ভাবল ঘটনা তো ঠিক, এবং সেটাই বাদশাহকে গিয়ে সে বলল।
শেয়াল তার মনিবকে রাজপোশাক দিয়ে বলল, এই তুজালি বেগ, প্রাসাদে ঢুকে কিন্তু জোরে সালাম দেবে, তারপর গিয়ে বসবে বাদশার পাশে, বসে এদিক ওদিক সবার দিকে তাকাবে। তুজালি বেগ পোশাক পরে রওনা হল প্রাসাদের দিকে। রাজপ্রাসাদে ঢুকতেই সে শেয়ালের পরামর্শ ভুলে গেল। প্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে ওপরে নিচে সব দিকে তাকাতে লাগল। বাদশাহ শেয়ালকে বলল, কি খবর, তোমার মনিব এত সূক্ষ্মভাবে সব কিছু দেখছে যেন এর আগে কখনো এসব দেখেনি? শেয়াল বলল, আসলে ব্যাপারটা তা নয়, তুজালি বেগ আপনার পুরনো পোশাক পরেছে কিনা সেজন্যে সংকোচ বোধ করছে। বাদশাহ সঙ্গে সঙ্গে বেগের জন্যে নতুন পোশাক বানাবার আদেশ দিলেন এবং তাদের থাকার ব্যবস্থা করলেন।
শেয়াল আর তার আরবাব ভালোভাবেই কদিন কাটালো প্রাসাদে। একদিন সে বাদশাহকে বলল, আমরা তো জনাব এখানে থাকা খাওয়ার জন্য আসেনি, এসেছি তোমার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। এখন বিয়ে দিলে বলো, নইলে আমরা চলে যাই। পথে আমার মনিবের প্রচুর মাল সামানা রেখে এসেছি, জানি না সেগুলোর কি অবস্থা। বাদশাহ অনেক চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত বিয়ে দেওয়ার ঘোষণা দিল। বিয়েও হয়ে গেল। বাদশাহ 40 জন গোলাম, 40-40 জন চাকরানী, 40টা উট, 40টা গাধা এবং 40টা ঘোড়ার পিঠ ভর্তি উপঢৌকন দিল কন্যার সাথে। এগুলো নিয়ে তো তুজাল বেগ পড়েছে মহাবিপাকে, কোথায় নিয়ে রাখবে এসব? রাজকন্যাকেই বা কোথায় নিয়ে উঠাবে?
শেয়াল বলল, তুমি ভেবো না, তুমি পুরো কাফেলা নিয়ে অমুক জায়গায় আসো, আমি গেলাম। এই বলে শেয়াল চলে গেল পাহাড়ের উঁচুতে চমৎকার একটি প্রাসাদে। সেখানে ছিল সাতটি বিশাল হাতি। শেয়াল হাতিদেরকে গিয়ে বলল, নিচের দিকে তাকাও, দেখছ না ধুলো উঠছে? হাতিরা বলল, হ্যাঁ তাই তো। শেয়াল বলল, রাজকন্যার কঠিন এক অসুখ হয়েছে। ডাক্তার বলেছে কন্যার সারা শরীরে হাতির তেল মাখতে হবে, সে কারণেই তারা এদিকে আসছে তোমাদের তেল বের করার জন্য। হাতিরা একথা শুনেই হুড়মুড় করে প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল।
শেয়াল প্রাসাদটাকে সুন্দর করে সাজালো। ততক্ষণে তুজাল বেগ তার স্ত্রী সহ প্রাসাদে এসে হাজির হল। প্রাসাদের চারদিকে তাকিয়ে বলল, এটা তো দেখছি বাদশার প্রাসাদের চেয়েও সুন্দর। এই সুন্দর প্রাসাদেই তারা জীবন যাপন করতে লাগল।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের এই আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সূরা আলে ইমরানের 23-27 নম্বর আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 23-24 নম্বর আয়াতে বলেছেন,
আলাম তারা ইলাল লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون।
তুমি কি তাদের দেখোনি যাদেরকে ঐশী গ্রন্থ তাওরাত দেয়া হয়েছিল? তাদেরকে আল্লাহর গ্রন্থের দিকে আহ্বান করা হয়েছিল যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে দেয়, কিন্তু একদল মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহর বিধান মানতে অস্বীকার করে। তারা মুখ ফিরিয়ে নিয়েছিল এই বলে যে অল্প কদিন ছাড়া দোজখের আগুন তাদেরকে কখনো স্পর্শ করবে না। এইসব কল্পনা ও মিথ্যাচার তাদের ধর্ম বিষয়ে তাদেরকেই প্রতারিত করেছে।
এই আয়াতে ইসলামের নবীর উদ্দেশ্যে বলা হয়েছে, যদি ইহুদিরা ইসলাম ধর্মের প্রতি ঈমান না আনে তাহলে আপনি দুঃখিত হবেন না, কারণ এরা নিজেদের ধর্মই পালন করে না। এদের মধ্যে একজন ব্যভিচার করার পর ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত অনুযায়ী পাথরের আঘাতে মৃত্যুদণ্ডের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার শরণাপন্ন হয় এ আশায় যে ইসলাম ধর্মের আইন হয়তো অন্যরকম হবে, কিন্তু আপনি কোরআনের আইন অনুযায়ী একই শাস্তি দেয়। সে তাওরাতের আইনকেও অস্বীকার করেছে এবং আল্লাহর এই বিধানকে গোপন রেখেছে। পবিত্র কোরআন ইহুদিদের সুবিধাবাদী মানসিকতাকে ধর্মের বিরুদ্ধাচরণ বলে গণ্য করছে। ইহুদিরা ভাবত তারা আল্লাহর কাছে অন্যদের চেয়ে বেশি প্রিয় এবং ইহুদি জাতি আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি, তাই তাদেরকে জাহান্নাম বা বিচার দিবসের মুখোমুখি হতে হবে না অথবা কয়েকদিনের বেশি শাস্তি ভোগ করতে হবে না।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, অহংকার করা ও নিজেকে বড় করে দেখার প্রবণতা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ধর্মও যদি এই অহংকারের উৎস হয় তবুও তা বৈধ নয়। দ্বিতীয়ত, প্রত্যেক মানুষই পৃথিবীতে ও পরকালে আল্লাহর আইনের কাছে সমান, এক্ষেত্রে কেউই কারো চেয়ে বড় নয়। এবারে 25তম আয়াতে বলা হয়েছে, কিন্তু তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি তাদেরকে একদিন সমবেত করব যেদিনের আগমনের কোনো সন্দেহ নেই, আর প্রত্যেককেই তাদের কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেয়া হবে এবং তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না।
আগের আয়াতে ইহুদিদের কিছু বিকৃত চিন্তাভাবনার কথা উল্লেখ করার পর এ আয়াতে বলা হচ্ছে ইহুদিরা যা ভাবছে তা সত্য নয়, আল্লাহর কাছে ইহুদি এবং অইহুদির মধ্যে কোনো তফাত নেই, প্রত্যেকেই তার কাজ অনুযায়ী ফল পাবে। কোনো বিশেষ ধর্মের অনুসারী হবার কারণে কেউ কোনো বিশেষ সুবিধা পাবে এমনটি হবে না। আল্লাহর আইন সম্পূর্ণ ন্যায়ভিত্তিক, শাস্তি ও পুরস্কার দেওয়ার ব্যাপারে আল্লাহ বিন্দুমাত্র অবিচার করবেন না।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, মানুষ তার বিশ্বাস ও কাজ অনুযায়ী পুরস্কার ও শাস্তি পাবে। কোনো বিশেষ জাতি, বর্ণ ও ধর্মীয় পরিচয়ের কারণে কেউ কোনো অগ্রাধিকার পাবে না। এবারে সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب
بولون হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিবর্তন করো, আর তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো।
এই আয়াতে ইসলামের নবী ও মুসলমানদের উদ্দেশ্য করে বলা হচ্ছে প্রকৃত ক্ষমতা, শক্তি ও সম্মান আল্লাহরই হাতে। তাই তো দেখা যায় আল্লাহ কোন রকম রক্তপাত ছাড়াই মক্কার মুশরিকদের উপর মুসলমানদের বিজয়ী করেছেন। ইরান ও রোমান সাম্রাজ্যের মানুষকেও আল্লাহ তোমাদের ধর্মের প্রতি আগ্রহী করেছেন এবং ইসলাম সারা বিশ্বের উপর প্রতিষ্ঠিত হবে। এই আয়াত সম্পর্কে ইতিহাসে এসেছে, আহজাবের যুদ্ধে মদিনা থেকে দূরে পরিখা খননের সময় হঠাৎ রাসূলের গায়েতে একটি বড় পাথরের উপর পড়ে যায় এবং এতে বিদ্যুৎ চমকে ওঠে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই বিদ্যুৎ চমকের মধ্যে কাফেরদের উপর এবং মাদায়েন ও রোমের প্রাসাদের উপর ইসলামের বিজয়ের ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি। মুসলমানরা এই সুসংবাদ শুনে তাকবীর ধ্বনি দিয়ে উঠল, কিন্তু মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করে বলল, তোমাদের কি অবাস্তব অলীক স্বপ্ন, শত্রুদের ভয়ে এখন পরিখা খনন করছ অথচ তোমরা ইরান ও রোম সাম্রাজ্য দখলের স্বপ্ন দেখছ। আর এ সময় ওই আয়াত নাজিল হয়। এ আয়াতে আল্লাহ মহানবীর উদ্দেশ্যে বলেন, এই সংকীর্ণ মনা লোকদের বলুন, বিশ্বজগতের মালিক ও প্রতিপালক হলেন আল্লাহ। তিনি শুধু আকাশ ও জমিন সৃষ্টি করেননি, এর মধ্যে অবস্থিত সব কিছুর সুশৃঙ্খল ঘূর্ণন তথা নিজক অক্ষপথে ঘূর্ণনের ফলে রাত ও দিনের আবর্তন এসবই আল্লাহর হাতে। জীবন ও মৃত্যু, খাদ্য ও জীবিকা এবং সমস্ত প্রাণ তারই হাতে। আল্লাহ যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা ও বিজয় দান করেন, তাহলে অমুসলমানরা কেন আশ্চর্য হবে এবং সম্মান ও ক্ষমতা অর্জনের জন্য কেন তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে? আল্লাহ আরো বলেছেন, মুসলমানদের মতো তোমরাও যদি রাষ্ট্র ও ক্ষমতা চাও, তাহলে ধর্মের ছায়াতলে থেকে তা অনুসন্ধান করো এবং ইসলাম ধর্মের তথা আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের বিধান অনুযায়ী সমস্ত কাজ করো। আর এমনটি করলে আল্লাহ তোমাদেরকেও সম্মান ও ক্ষমতা দেবেন এবং কোনো অত্যাচারী তোমাদের মধ্যে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত মুসলমানরা যখন অনৈক্য ও দলাদলিতে লিপ্ত থাকে, তখনই অত্যাচারীরা তাদের উপর বিজয়ী হয় এবং মুসলমানদের মর্যাদা বিলুপ্ত হয়। দ্বিতীয়ত, জ্ঞান ও প্রজ্ঞার ক্ষেত্রে কাফেররাও যদি সচেষ্ট হয় এবং তারা যদি শৃঙ্খলাবদ্ধ থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করে, তবে আল্লাহর নিয়ম অনুযায়ী তারাও রাষ্ট্র ক্ষমতা ও সম্মানের অধিকারী হবে। এরই আলোকে বলা যায়, আল্লাহ কাউকে বিনা কারণে সম্মানিত ও অপদস্থ করেন না। সম্মান ও দুর্গতির জন্য মানুষের তৎপরতাই দায়ী। আমরা নিজেরাই আমাদের কাজের মাধ্যমে নিজেদের ও সমাজের ভাগ্য নির্ধারণ করি। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা ভাই বোনেরা, আলোকিত পথ অনুষ্ঠানের এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা মধ্যপ্রাচ্যে তাকফিরি ওয়াহাবি সন্ত্রাস সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ীর দৃষ্টিভঙ্গি তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
মক্কা বিজয়ের পর ইসলামের শত্রুরা যখন নবীন এই ধর্মের অগ্রযাত্রা ঠেকানোর ব্যাপারে হতাশ হয়ে পড়ে, তখন তারা ইসলামের সঙ্গে প্রকাশ্য শত্রুতা বাদ দিয়ে মুসলমান সেজেই এই ধর্মের অগ্রযাত্রা ঠেকানোর সিদ্ধান্ত নেয়। পবিত্র কোরআনের বহু আয়াতে এই মুসলিম বেশধারী তথা ছদ্মবেশী মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলামের প্রকাশ্য শত্রুদের চেয়ে মুনাফিকদের ব্যাপারে বেশি সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য হল, তারা সরল মনা মুসলমানদের বিভ্রান্ত করার জন্য নিজেদের খাঁটি মুসলমান বলে দাবি করে এবং অন্যদের তৎপরতাকে ইসলাম বিরোধী তৎপরতা হিসেবে তুলে ধরে তাদের কথায় কথায় কাফির বলে অভিহিত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এরা খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু মহানবীর ইন্তেকালের পর মুনাফিক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের শাসনামলে তারা মুসলমানদের মধ্যে বড় ধরনের বিভেদ ও সংঘাত সৃষ্টি করতে সক্ষম হয়।
আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের শাসনামলে খারেজি সহ মুসলমান নামধারী একদল মুনাফিক আলী আলাইহিসসালাম ও তার অনুসারীদের কাফির বলত। আর বর্তমান যুগেও ওহাবি ও তাকফিরি ধারাগুলো অন্যদেরকে কথায় কথায় কাফির বলতে অভ্যস্ত। শয়তানি শক্তিগুলো এদের সৃষ্টি করেছে মুসলমানদের মধ্যে বিভেদ ও সংঘাত ছড়িয়ে দিতেই। আর এভাবে মুসলিম ও ইসলামী শক্তিগুলোকে ধ্বংস বা দুর্বল করাই হল ইসলামের শত্রুদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায় এবং সম্প্রতি ইরাকেও তাকফিরি ওয়াহাবি সন্ত্রাস জোরদার হয়েছে। কথিত খাঁটি ইসলাম ও খাঁটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বিদাত বা কুপ্রথা ও শির্ক নির্মূলের নামে তারা দেশে দেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে, এক শ্রেণীর সরল মনা যুবকদের আকৃষ্ট করে। তবে তাদের শীর্ষ পর্যায়ের নেতারা সাম্রাজ্যবাদী পাশ্চাত্য ও ইহুদিবাদী ইসরায়েলের মতো ইসলামের প্রকাশ্য শত্রুদের মদদ নিয়েই নানা সংগঠন ও সশস্ত্র গ্রুপ গড়ে তুলেছে। আর ইসলামের প্রাথমিক লালন ভূমি হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যে
তাদের সন্ত্রাসী তৎপরতার ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল।
তাকফিরি সালাফি সন্ত্রাসের চিন্তাগত ভিত্তি হল ওয়াহাবি মতবাদ। এই মতবাদ গড়ে তোলা হয়েছে ইবনে তাইমিয়া নামের এক ব্যক্তির চিন্তাধারার আলোকে। ইসলামী দর্শন, যুক্তি এবং কোরআন হাদিসের মতামতের বিরোধী এই চিন্তাধারা প্রতিষ্ঠার নামে ওয়াহাবিরা গত কয়েক শতকে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে ধ্বংসাত্মক ভূমিকা রেখেছে এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের নৃশংসতা মধ্যযুগের ক্রুসেডারদের বর্বরতাকেও হার মানিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বহু বছর আগেই ইসলামের নামে বর্বরতা ও কুসংস্কার চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বারবার মুসলমানদের সতর্ক করে দিয়েছিলেন। তিনি প্রকৃত মুহাম্মাদী ইসলামের বিপরীতে ওহাবিদের কথিত ইসলামকে আমেরিকান ইসলাম বলে উল্লেখ করতেন। ইসলামের গভীর অর্থ ও মর্মমূলের সঙ্গে সম্পর্কহীন থেকে ইসলামী নীতিমালার কিছু বাহ্যিক ভুল ও অগভীর ব্যাখ্যাকে জোর করে চাপিয়ে দেয় হল আমেরিকান ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।
ইসলামী ইরানের বর্তমান নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই ও মনে করেন যে ইসলামের শত্রুরা এই মহান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই তাকফিরি ওহাবি ধারাগুলো গড়ে তুলেছে। তিনি কথিত সালাফি ওহাবিদের বিভ্রান্ত চিন্তাধারার স্বরূপ তুলে ধরতে গিয়ে বলেছেন, সালাফিগিরির অর্থ যদি এটা হয় যে কুরআন ও সুন্নার মূল নীতিমালার অনুসারী হওয়া এবং আসল বা খাঁটি মূল্যবোধগুলোর অনুসরণ, বিচ্যুতি ও বিভ্রান্তির বিরুদ্ধে সংগ্রাম, শরিয়াত বা ধর্মীয় বিধিবিধানের পুনরুজ্জীবন আর পাশ্চাত্যের অন্ধ অনুকরণকে প্রত্যাখ্যান করা, তাহলে আমাদের সবারই উচিত সালাফি হওয়া। কিন্তু সালাফি হওয়া বলতে যদি নানা ধর্ম ও মুসলিম মাঝহাবগুলোর মধ্যে বিদ্বেষ, বর্বরতা ও সহিংসতা ছড়িয়ে দেওয়াকে বোঝানো হয় এবং সৃষ্টিশীলতা, নমনীয়তা ও যুক্তির বিরোধিতাকে বোঝানো হয়, তাহলে তা ইসলামী সংস্কৃতি আর সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না, বরং এর ফলে ধর্মনিরপেক্ষতা ও ধর্মহীনতারই প্রসার ঘটবে। কারণ সৃষ্টিশীলতা, নমনীয়তা ও যুক্তি হচ্ছে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির মূল ভিত্তি। তিনি আরও বলেছেন,
যে ইসলাম গোত্রে গোত্রে যুদ্ধ বাঁধায়, মাযহাবগুলোর মধ্যে যুদ্ধ বাঁধায়, মুমিনদের সঙ্গে কঠোর আচরণ করে এবং কাফিরদের প্রতি বন্ধু ভাবাপন্ন ও দয়াদ্র থাকে, সে ইসলামকে বিশ্বাস করা যায় না। কারণ এই ইসলাম হচ্ছে সেই আমেরিকান ও ব্রিটিশ ইসলাম যা মুসলমানদেরকে পাশ্চাত্যের পুঁজিবাদের ফাঁদে আটকাতে চাচ্ছে। একই সঙ্গে তারা মুসলমানদেরকে ভোগবাদ ও নৈতিক অধপতনের দিকেও টেনে নিতে চাচ্ছে। ওহাবি তাকফিরিদের অবস্থান তুলে ধরতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নিঃসন্দেহে এরা ইসলামের লক্ষ্য উদ্দেশ্যের ঠিক 180 ডিগ্রি বিপরীতে চলছে। ইসলাম ধর্ম শত্রুদের সহযোগিতা এবং ধর্মের শত্রুদের ও দাম্ভিকদের কর্তৃত্বকে প্রত্যাখ্যান করতে বা এড়িয়ে চলতে মুমিনদের নির্দেশ দিয়েছে। তাকফিরি ইসলাম ও ধর্মনিরপেক্ষ ইসলাম পাশ্চাত্যের পক্ষ থেকেই মুসলমানদের কাছে তুলে ধরা হচ্ছে ও ধরা হবে, যাতে যুক্তিবাদী ও ভারসাম্যপূর্ণ মৌলিকতাবাদী ইসলাম স্থানীয় গণজাগরণ বা বিপ্লবগুলোর মধ্যে জোরদার না হয়।
মুসলমানদের প্রথম কেবলা দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সবসময় প্রত্যাখ্যান করে এসেছে ইরানের ইসলামী বিপ্লব। এ বিষয়টিকে একটি ধর্মীয় বিশ্বাসে পরিণত করতে সক্ষম হয়েছে এই মহান বিপ্লব, ফলে ইহুদিবাদ যে মুসলমানদের প্রধান শত্রু তা স্পষ্ট হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য ইরানের ইসলামী বিপ্লবের মহান রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির ডাকে প্রায় 35 বছর ধরে রমজানের শেষ শুক্রবারে পালিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইসরায়েল এখন ফিলিস্তিনের উপর কর্তৃত্ব হারানোর ভয়ে আতঙ্কগ্রস্ত। শান্তি আলোচনার নামে ফিলিস্তিনিদেরকে ধোঁকা দেওয়ার ইসরায়েলি প্রচেষ্টা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বারবার বুমেরাং হচ্ছে। ইসরায়েল গণহত্যার জন্য ও রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দিনকে দিন স্বাধীন চেতা সরকার ও জাতিগুলোর মাধ্যমে নিন্দিত আর কোণঠাসা হয়ে পড়ছে। আর এ অবস্থায় মুসলিম দেশগুলোর মধ্যে আন্তর্কলহ ও বিবাদ ছড়িয়ে দিয়ে ইসরায়েল স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছে। ইসলামের নামে উগ্র ইসলাম ও তাকফিরি প্রবণতা ইসরায়েল সহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই প্রসঙ্গে বলেছেন, তাকফিরিরা ইহুদিবাদী ইসরায়েলের খবিস তথা অপবিত্র অস্তিত্বের দিক থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան, Թերանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, այդ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ